এক আল্লাহ এক বার্তা অধ্যায় ১৫। দ্বিগুণ সমস্যা। পালিয়ে যাওয়া আসামি 38 বছর পর পুনরায় গ্রেপ্তার। ২০০৬ সালের মে মাসের খবরের শিরোনামে বিষয়টি ঘোষণা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে যে মিস্টার স্মিথ, যিনি ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ার জেলখানা থেকে পালিয়ে গিয়েছিলেন যখন তাকে ডাকাতির জন্য গ্রেপ্তার করা হয়েছিল, ৩৮ বছর ধরে তার মায়ের কুমারী সময়কার নাম ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং সর্বশেষ তিনি মধ্য আমেরিকার ঘন গাছপালার এলাকায় বাস করতে লাগলেন। সেখানে তারা তাকে খুঁজে পায়। তিনি নিচের দিকে একটু তাকালেন, তারপর তিনি উপরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা তিনি। একজন ক্রিক কাউন্টি শেরিফ গোয়েন্দা বললেন, তিনি কখনোই কল্পনা করেন নাই যে লোকেরা তাকে এতদিন ধরে খুঁজতে থাকবে। যেভাবে মিস্টার স্মিথ আইনের হাত থেকে পালিয়ে যেতে অসমর্থ ছিলেন, তেমনি আল্লাহর আইন বা শরীয়ত অমান্যকারী কেউই তার সীমাহীন ন্যায়বিচারের আইন ও বিচার থেকে পালিয়ে যেতে পারবে না। আর তাহলে এই শরীয়ত ভঙ্গকারী কারা? যারা গুনাহ করে তারা আল্লাহর কালাম অমান্য করে। গুনাহ হল আল্লাহর কালাম অমান্য করা। প্রথম ইউহন্না ৩:৪ কিতাবুল মুকাদ্দাস। যে কেউ যিনি আল্লাহর উত্তম ও নিখুঁত শরীয়তের অবাধ্য হয় তারাই শরীয়ত ভঙ্গকারী। এটাই যা লুসিফার করেছিল। এই একই কাজ আদম ও হাওয়া করেছিল। এই একই কাজ আমরাও করছি। সকল গুনাহই আল্লাহর বিরুদ্ধে। অনেক লোক তাদের গুনাহকে ছোট করে দেখে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সমস্ত অনুতাপকারী ক্ষমাহীন গুনাহগার, তারা যতই ভালো বা ধার্মিক হোক না কেন, সবাই শরীয়ত ভঙ্গকারী। আশাবাদী মরীচিকার পিছনে দৌড়ানো। কিছুদিন আগে একজন প্রতিবেশী আমাকে বললেন, আমি একজন খুবই আশাবাদী মানুষ, আমার মনে হয় আমি বেহেস্তে যেতে পারব। যখন বিচারের সময় আসবে তখন কি এই লোকের আশা ও নিজের প্রচেষ্টা তাকে আখেরি শাস্তি থেকে রক্ষা করতে পারবে? যখন কোনো এক সময় ক্যালিফোর্নিয়ার মৃত্যু উপত্যকা পৃথিবীর অন্যতম উত্তাপের মরুভূমি দিয়ে ভ্রমণ করছিলাম, আমি দেখছিলাম যে কিছু দূরেই মনে হচ্ছে একটি হ্রদ আছে, কিন্তু যতই আমি কাছে যাই হ্রদটি হারিয়ে যায়। কিছুদূর সামনে গিয়ে আমি আরেকটি হ্রদ দেখছি, সেটাও হারিয়ে গেল। এটি ছিল একটি মরীচিকা। একটি মরীচিকা হচ্ছে বাতাসের বিভিন্ন স্তরের তাপমাত্রা ও ঘনত্বের কারণে আলোক রশ্মি দ্বারা সৃষ্টি প্রতিফলন। হ্রদটি দেখতে সত্যি মনে হয়েছিল, কিন্তু আসলে তা সত্যি ছিল না। একইভাবে একজন গুনাহগার নিজেকে পরিবর্তন করে বেহেস্তে যাওয়ার আশাবাদী অনুভব করতে পারে, কিন্তু কিভাবে সত্য প্রকাশ করে? আদমের বংশধরেরা বিচারের হাত থেকে নিজেদের রক্ষা করতে শক্তিহীন। রোমিও ৫:৬। একজন মানুষ যেভাবে শুষ্ক মরুভূমিতে পানি না থাকার কারণে হারিয়ে যায়, ঠিক সেইভাবে মানব জাতীয় গুনাহের কারণে আখেরি জীবন ফিরে পেতে অসহায় হয়ে পড়ে। মাটিতে পানি ঢাললে যেমন তা আর তুলে নেওয়া যায় না, সেইভাবেই আমরা মরব। দ্বিতীয় সমুয়েল ১৪:১৪। হারিয়ে যাওয়া ব্যক্তি মরুভূমিতে তাই দেখতে পায় যা সে আন্তরিকভাবে বিশ্বাস করে যে তার জীবন রক্ষা করবে, কিন্তু সেই রক্ষাকারী বিষয় শুধুমাত্র গরম বাতাসের তরঙ্গ হিসাবেই প্রকাশ পায়। আশাহীন শুকিয়ে যাওয়া ব্যক্তি মরীচিকার পিছনে ছুটে বেড়ায় যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হয়। একজন গুনাহগারের আশা, আন্তরিকতা এবং আত্মধার্মিকতার বিষয় এমনই হয়। একটা পথ আছে যেটা মানুষের চোখে ঠিক মনে হয়, কিন্তু সেই পথের শেষে থাকে মৃত্যু। মিসাল ১৪:১২। মানুষের কলুষিত প্রচেষ্টায় দুনিয়ার কোটি কোটি লোক যারা সেই পথেই অনুসরণ করে যা তাদের কাছে ঠিক মনে হয়। তারা ধর্মীয় অনুষ্ঠান পালন করে, নিয়মতান্ত্রিকভাবে তাদের শরীর পরিষ্কার করে, মুখস্থ করা মোনাজাত আবৃত্তি করতে থাকে, নির্দিষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকে, যাকাত দেয়, মোমবাতি জ্বালায়, আঙ্গুল দিয়ে মালা মন্ত্র পড়ার মতো পড়তে থাকে, একই সূত্র বারবার বলতে থাকে এবং তারা যেটা ভালো কাজ বলে বিশ্বাস করে তাই করে থাকে। অন্যরা তাদের আত্মিক নেতাদের কাছে নিজেদেরকে সমর্পণ করে, যেখানে অন্যজন পবিত্র ও ন্যায় কাজ করছে বলে বিবেচনা করে নিজেকে মেরে ফেলার মধ্য দিয়ে বেহেস্ত পাওয়ার প্রত্যাশা করে। এটা কি মনে হচ্ছে না যে তারা মরীচিকার পিছনে দৌড়াচ্ছে? নিজের সম্পর্কে সঠিক ধারণা। একটি উলফ প্রবাদে বলা হয়েছে, সত্য হচ্ছে ঝাল মরিচের মতো। এমন কি যদি এটি আমাদেরকে অস্বস্তিদায়ক পরিস্থিতিতে নিয়ে ফেলে, আল্লাহ আমাদের সম্পর্কে চরম সত্য কথা বলেন। তিনি চান যেন আমরা আমাদের গুনাহ সম্বন্ধে তার কাছে সৎ থাকি। এই সততা ভিন্ন। আমরা সেই মারাত্মক অসুস্থ প্রতিবেশীর নারীর মতো, যিনি আমার ও আমার স্ত্রীর পরিচিত। তিনি নিজেকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন, এই জেদ ধরে যে তিনি ভালো হয়ে যাবেন। কয়েক সপ্তাহের মধ্যে তিনি মারা যান। দুনিয়ায় থাকাকালীন সময়ে মসীহ একদল আত্মধার্মিক ধর্মীয় নেতাদের বলেছিলেন, সুস্থদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, বরং অসুস্থদের জন্যই দরকার আছে। আমি ধার্মিকদের ডাকতে আসি নাই, যারা নিজেদেরকে যথেষ্ট ধার্মিক মনে করে, বরং গুনাহগারদেরই ডাকতে এসেছি। মার্ক 2:17। কিতাবের কালাম পরিষ্কারভাবে বোঝানোর পরিবর্তে অনেক গির্জা, মসজিদ এবং সমাজগৃহে শুধুমাত্র লোকদের বলা হয় যে তারা কতটা ভালো, অথবা তাদেরকে আরেকটু চেষ্টা করতে হবে। তারা লোকদেরকে প্রাচীন ধার্মিকতা সম্পর্কে শিক্ষা দেয় না এবং গুনাহের পরিণতি সম্পর্কে শিক্ষা দেয় না। কানাডার একটি মসজিদের প্রবেশপথে এই বার্তাটি লাগানো আছে, আমরা প্রত্যেককে গ্রহণ করি এবং কাউকেই বলি না যে সে একজন গুনাহগার। বেহেস্তের প্রবেশপথে আল্লাহ একটি ভিন্ন বার্তা লাগিয়েছেন। নাপাক কোনো কিছুই কিংবা জঘন্য কাজ করে বেহেস্তে ঢুকতে পারবে না। প্রকাশিত কালাম 21:27। কিতাবে বলা হয়েছে, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। রোমিও 3:23। আল্লাহ কাউকেই তার মেধা বা কাজ অনুসারে গ্রহণ করবেন না এবং তিনি প্রত্যেককেই গুনাহগার বলেছেন। শুধুমাত্র তারাই বেহেস্তের রাজ্যে প্রবেশ করতে পারবে যারা আল্লাহর নিখুঁত বিচারের ও পবিত্রতার মধ্য দিয়ে গিয়ে গুনাহ থেকে শুচি হয়েছেন বা পরিষ্কার হয়েছেন। আল্লাহর সম্বন্ধে সঠিক ধারণা। মহান আল্লাহ একদিন নবী ইসাইয়াকে দর্শন দিয়ে তার পবিত্রতা ও অসাধারণ গৌরবের কথা বলেছিলেন। ইসাইয়া লিখেছেন, যে বছরে বাদশাহ উশিয় ইন্তেকাল করলেন, সেই বছরে আমি দেখলাম দিন দুনিয়ার মালিক খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তার রাজপোশাকের নিচের অংশ দিয়ে বাইতুল মুকাদ্দাস পূর্ণ ছিল। তার উপরে ছিলেন কয়েকজন শরাফ, তাদের প্রত্যেকের 6টা করে ডানা ছিল। 2টি ডানা দিয়ে তারা মুখ আর 2টি ডানা দিয়ে পা ঢেকেছিলেন এবং আর 2টি ডানা দিয়ে তারা উড়ছিলেন। তারা একে অন্যকে ডেকে বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, 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 তার মহিমায় গোটা দুনিয়া পরিপূর্ণ। তাদের গলার স্বরের আওয়াজে বাইতুল মুকাদ্দাসের দরজার কব্জাগুলো কেঁপে উঠল এবং ঘরটা ধোঁয়ায় পূর্ণ হয়ে গেল। তখন আমি বললাম, হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, কারণ আমার মুখ নাপাক এবং আমি এমন লোকদের মধ্যে বাস করি যাদের মুখ নাপাক। আমি নিজের চোখে বাদশাকে, আল্লাহ রাব্বুল আমিনকে দেখেছিলাম। ইসাইয়া 6:1-5। বেহেস্তে আল্লাহর সিংহাসনের চারিপাশে যে উজ্জ্বল আলো, তা এত বেশি নিখুঁতভাবে তৈরি, ফেরেস্তারাও তার মুখ ও পা ঢেকে রাখে। আল্লাহর পবিত্রতা ও মহিমা দ্বারা ফেরেস্তারা এতটাই অঙ্কিত বা মুদ্রিত যে তারা তার উপস্থিতিতে বসে থাকতে পারে না। তার পরিবর্তে তারা আল্লাহর সিংহাসনের চারিপাশে উড়ে বেড়ান এবং চিৎকার করে বলতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, 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 তার মহিমায় গোটা দুনিয়া পরিপূর্ণ। কেন বেশিরভাগ লোক গুনাহ কি তা দেখতে ব্যর্থ হয়? সম্ভবত এর কারণ তারা কখনোই দেখেন নাই যে আল্লাহ কেমন। তারা কখনোই তার পবিত্র উজ্জ্বল আলোর কথা ভাবেন নাই। ইসাইয়া একজন ধার্মিক নবী ছিলেন, তবুও আল্লাহ তাআলার সাথে তার দর্শনের জন্য তিনি নিজের অপবিত্রতা এবং জঘন্যতা সম্পর্কে সচেতন হয়েছিলেন। তিনি বললেন, হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, আমার মুখ নাপাক। আল্লাহের তুলনায় নবী ইসাইয়া জানতেন যে তিনি এবং গোটা ইসরায়েল জাতিই নাপাক। পরবর্তীতে ইসাইয়া লিখেছেন, আমরা সবাই ভেড়ার মতো করে বিপদে গিয়েছি, আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি, আমরা প্রত্যেকে নাপাক লোকের মতো হয়েছি, আর আমাদের সব সৎকাজ নোংরা কাপড়ের মতো। ইশাইয়া 53:6-64:6। ইশাইয়া জানতেন যে আল্লাহর সামনে কোন ধার্মিকতার অনুষ্ঠান বা নিজের চেষ্টা কোনো কিছুই তাকে পবিত্র করে তুলতে পারবে না। আমাদের পবিত্র সৃষ্টিকর্তার বিবেচনায় আমরা সবাই অশুচি জিনিসের মতো। নবী আয়ুব মানুষের কলুষিত অবস্থার বিষয়ে বুঝতে পেরেছিলেন যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর চোখে কেমন করে মানুষ নির্দোষ হতে পারে? আমি যদি সাবান দিয়ে নিজেকে ধুয়ে ফেলি আর খাড় দিয়েও হাত পরিষ্কার করি, তবুও তুমি কাদার গর্তে আমাকে ডুবিয়ে দেবে, তাতে আমার কাপড় চোপড়ও আমাকে ঘৃণা করবে। আয়ুব 9:2-31। এবং নবী ইয়ারমিয়া লিখেছেন, যদিও তুমি সোডা দিয়ে নিজেকে ধোও আর প্রচুর সাবান ব্যবহার করো, তবুও তোমার অন্যায়ের দাগ আমার সামনে রয়েছে, আমি আল্লাহ মালিক এই কথা বলছি। ইয়ারমিয়া 2:22, কিতাবুল মুকাদ্দাস। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা আমাদেরকে নিজেদের প্রতি সঠিক ধারণার দিকে পরিচালিত করে। আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে অপর্যাপ্ত ধারণা আমাদেরকে ভুল ধারণার দিকে পরিচালিত করে। কোনো মানুষ ময়লা কাপড় পরে রোগের মধ্যে থেকে নিজেকে পরিষ্কার এবং গ্রহণযোগ্য মনে করতে পারে, কিন্তু সে আসলে সে তা নয়। একইভাবে একজন গুনাহগার নিজেকে ধার্মিক বলে মনে করতে পারে, কিন্তু আসলে সে তা নয়। আল্লাহের গৌরব বা মহিমা ও ধার্মিকতার সাথে তুলনা করলে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাও নোংরা কাপড়ের মতো। সবার জন্য একটি শিক্ষা, ইসরায়েল জাতিকে গঠন করার মধ্য দিয়ে আল্লাহর একটি অন্যতম উদ্দেশ্য হল অন্য সমস্ত জাতিকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া। যদিও আল্লাহ ইসরায়েল জাতির প্রতি সবসময় বিশ্বস্ত ছিলেন, কিন্তু ইসরায়েল জাতি সবসময় আল্লাহর প্রতি বিশ্বস্ত ছিল না। আল্লাহ চান যেন আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা যাতে দেখে শিখতে পারি। সেই জন্যই এই সব ঘটেছিল, যেন তারা যেমন খারাপ বিষয়ে লোভ করেছিলেন আমরা সেই রকম না করি। প্রথম করিন্থীয় 10:6। হিজরত তৌরাত শরীফের দ্বিতীয় পুস্তক। মুসা লিপিবদ্ধ করেছেন যে কিভাবে ইসরায়েল জাতি তাদের গুনাহ দেখতে ব্যর্থ হয়েছিলেন, যা আল্লাহ দেখেছিলেন। শক্ত হাতে আল্লাহ তাদেরকে মিশর দেশে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন, তবুও মাবুদের আরও অনেক বিষয় ও চরিত্র রয়েছে যা তারা বুঝতে পারেন নাই। তারা মনে করেছিল যে আল্লাহর বিচার থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যথেষ্ট বাধ্য আছে। ইসরায়েল জাতির লোকেরা খুবই আত্মবিশ্বাসী ছিল যে তারা মুসাকে বলেছিলেন, মাবুদ যা বলেছেন আমরা তা সবেই করব। হিজরত 19:8। তারা নিজেদেরকে অসহায় গুনাগার হিসাবে দেখে নাই, এমনকি তারা আল্লাহর দাবিগুলোকে নিখুঁত ধার্মিকতার সাথেও অন্তর্ভুক্ত করে নাই। তারা ভুলে গিয়েছিল যে আল্লাহর কাছ থেকে পৃথক হয়ে পড়ার জন্য আদম ও হাওয়ার মাত্র একটি গুনাহের প্রয়োজন হয়েছিল। ইসরায়েল জাতি যেন তাদের গুনাহ দেখতে পায় এবং তাদের লজ্জা উপলব্ধি করতে পারে, সেই জন্য আল্লাহ তাদেরকে 10টি শরীয়তের পরীক্ষা দিলেন। কিতাব বলে যে কিভাবে মাবুদ সিনাই পর্বতে শক্তি ও মহিমার সাথে অবতীর্ণ হয়েছিলেন। তৃতীয় দিনের সকালবেলা মেঘের গর্জন হতে লাগল এবং বিদ্যুৎ চমকাতে থাকল, আর পাহাড়ের উপর একখণ্ড ঘন মেঘ দেখা দিল। এছাড়াও খুব জোরে জোরে সিংহার আওয়াজ হতে লাগল। এই সব দেখে শুনে ছাউনির মধ্যকার সমস্ত লোক কেঁপে উঠল। হিজরত 19:16, কিতাবুল মুকাদ্দাস। তারপর মাবুদ আল্লাহ 10টি শরীয়ত দিলেন। প্রথম শরীয়ত, আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা গুনাহ। প্রত্যেক দিন আমাদের সমস্ত মন, হৃদয়, প্রাণ ও শক্তি দিয়ে আল্লাহকে মহব্বত করতে ব্যর্থ হওয়া গুনাহ। হিজরত 20। দ্বিতীয় শরীয়ত, পূজার উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না, তা আকাশের কোনো কিছুর মতো বা মাটির উপরকার কোনো কিছুর মতো হোক কিংবা পানির মধ্যকার কোনো কিছুর মতো হোক। তোমরা তাদের পূজাও করবে না, তাদের সেবাও করবে না। এটি কোনো মূর্তি বা ইবাদতের বিষয়বস্তুর সামনে নত হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু কোনো কিছু যা আল্লাহর স্থান দখল করে তা এই শরীয়তের খেলাফ। শরীয়ত 3, কোনো বাজে উদ্দেশ্যে তোমরা তোমাদের মাবুদ আল্লাহর নাম নেবে না। আপনি যদি দাবি করেন যে আপনি সত্যিকারের মাবুদের কাছে নিজেকে সমর্পণ করেছেন, কিন্তু তাকে খোঁজার জন্য এবং তার কালামের বাধ্য হওয়ার চেষ্টা করছেন না, তাহলে আপনি তার নাম বাজে উদ্দেশ্যে ব্যবহার করছেন। শরীয়ত ৪, বিশ্রামবারকে পবিত্র করে রাখবে এবং তা পালন করবে, কোনো কাজ করা চলবে না। আল্লাহ ইসরায়েল জাতিকে বলেছিলেন যেন তারা সপ্তম দিনে কাজ থেকে বিরত থেকে তাকে সম্মান করে। শরীয়ত ৫, তোমার পিতামাতাকে সম্মান করে চলবে, সম্পূর্ণরূপে কোনো কিছুর বাধ্য না হওয়াই গুনাহ। কোনো শিশু যদি তার পিতামাতাকে অসম্মান করে, এমনকি যদি তাদের প্রতি খারাপ আচরণ করে, তাহলে তা এই শরীয়ত বা আদেশের বিরুদ্ধে যাওয়া হবে। শরীয়ত ৬, খুন করো না। আল্লাহ আরও বলেছেন যে তার ভাইকে ঘৃণা করে সে খুনি, প্রথম ইউহন্না ৩:১৫। অন্যকে ঘৃণা করা খুন করার সমান। আল্লাহ আমাদের হৃদয় দেখেন এবং সবসময় স্বার্থহীন মহব্বত প্রত্যাশা করেন। শরীয়ত ৭, জেনা করো না। এই শরীয়ত শুধুমাত্র শরীরের অনৈতিক ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা দেয় না, সেই সাথে এটি মন ও হৃদয়ের অনৈতিক ইচ্ছাগুলোর সম্পর্কেও বলে। যে কেউ কোনো স্ত্রীলোকের দিকে কামনার চোখে তাকায়, সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করল। মথি ৫:২৮। শরীয়ত ৮, চুরি করো না। আপনার প্রাপ্য যা তার থেকে বেশি নেওয়া, কর বা পরীক্ষায় প্রতারণা করা অথবা চাকরির ক্ষেত্রে ঠিকমতো কাজ না করা, এই সবকিছুই চুরি করার সামিল। শরীয়ত ৯, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। কোনো ব্যক্তি বা কোনো কিছুর সম্পর্কে অল্প সত্যমূলক বিবৃতি প্রদান করা গুনাহের সামিল। শরীয়ত ১০, প্রতিবেশীর কোনো কিছুতে লোভ করো না। অন্যের কোনো জিনিস নেওয়া গুনাহ, আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। দোষী, এই ১০টি শরীয়ত ঘোষণা করার পর কিতাবে বর্ণনা করা হয়েছে, বনি ইসরায়েলরা যখন বিদ্যুৎ চমকাতে ও পাহাড় থেকে ধুমা উঠতে দেখল আর মেঘের গর্জন ও সিংহার আওয়াজ শুনল, তখন তারা দূরে দাঁড়িয়ে কাঁপতে লাগল। হিজরত ২০:১৮। যখন আল্লাহ কথা বলতে লাগলেন তখন তারা আর দাঁড়িয়ে থাকতে পারল না, তারা পরীক্ষায় ব্যর্থ হল। আপনি কি করছেন, আপনি কিভাবে করছেন? যদি আপনি এই ১০টি শরীয়তের বিষয়ে ১০০-এর কম স্কোর করেন, এর অর্থ হল দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই মিনিট থেকে এই পর্যন্ত আপনার নিখুঁত বাধ্যতা, তাহলে আপনি ইসরায়েল জাতির সন্তানদের মতো এবং আমার মতো পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। যে লোক সমস্ত শরীয়ত পালন করেও মাত্র একটা বিষয়ে গুনাহ করে, সে সমস্ত শরীয়ত অমান্য করেছে বলতে হবে। ইয়াকুব ২:১০। এই পুস্তকের প্রথম অধ্যায়ে আমরা লক্ষ্য করতে পারি যে কিতাব শুধুমাত্র দুনিয়ার সবচেয়ে বেশি বিকৃত পুস্তকেই নয়, সেই সাথে এই দুনিয়ার সবচেয়ে বেশি এড়িয়ে যাওয়া পুস্তকও। এটি জনপ্রিয় না হওয়ার তার অন্যতম একটি কারণ হল এটি আমাদের গুনাহকে প্রকাশ করে এবং আমাদের গর্বকে দূর করে দেয়। এটি বলে যে তুমি বলছ আমি ধনী, আমি বড়লোক হয়েছি, তাই আমার কোনো কিছুর অভাব নেই, খুব ভালো, কিন্তু তুমি তো জানো না যে তুমি দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ, এবং দুনিয়াতে এমন কোনো সৎ লোক নেই যে সবসময় ভালো কাজ করে, কখনো গুনাহ করে না। প্রকাশিত কালাম ৩:১৭, কিতাবুল মুকাদ্দাস, হেদায়েতকারী ৭:২০। আল্লাহর শরীয়ত আমাদের সম্পর্কে ভালো উপলব্ধি করায় না, এর উদ্দেশ্যও এটা নয়। কেন এই ১০টি শরীয়ত দেওয়া হয়েছে, তাহলে এই শরীয়তের উদ্দেশ্য কি? যদি কেউ আল্লাহর মানদণ্ড পরিমাপ করতে নাই পারে, তাহলে কেন তিনি এটি জানানোর জন্য মাথা ঘামাচ্ছেন? এই ১০টি শরীয়ত আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন তার একটি স্পষ্ট কারণ হল যেন মানব সমাজ একটি পরিষ্কার নৈতিক আদর্শ বজায় রাখতে পারে। কোনো সমাজের যদি কোনটি ঠিক আর কোনটি ভুল তা নিয়ন্ত্রণ করার জন্য কিছু না থাকে, তাহলে তা স্বৈরশাসন অথবা নৈরাজ্যে পূর্ণ হবে। আল্লাহ জানেন যে মানব জাতির সমাজে এই শরীয়তগুলো প্রয়োজন হবে। এছাড়াও আরও কিছু বিশেষ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যার জন্য আল্লাহ এই ১০টি শরীয়ত দিয়েছেন। আল্লাহ তার শরীয়ত দিয়েছেন যেন প্রত্যেক ব্যক্তির কিছু বলার না থাকে এবং সব মানুষই আল্লাহর কাছে দোষী হয়ে আছে। শরীয়ত পালন করলে যে আল্লাহ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ গুনাহের বিষয়ে চেতনা লাভ করবে। রোমিও ৩:১৯-২০। দশটি শরীয়তের তিনটি কাজ। প্রথম কাজ হল, আল্লাহর শরীয়ত আত্মধার্মিক ব্যক্তিদের থামিয়ে দেয়। কোনো ব্যক্তির কিছু বলার থাকবে না এবং সব মানুষেই আল্লাহর কাছে দোষী হয়ে আছে। দশ আজ্ঞা বা শরীয়ত আমাদেরকে বলে যে, আপনি নিজেকে যতই ভালো মনে করুন না কেন, আপনি কখনোই আল্লাহর নিখুঁত ধার্মিকতার যে আদর্শ তা সন্তুষ্ট করতে পারবেন না। আপনি একজন শরীয়ত ভাঙ্গার দায়ে দোষী ব্যক্তি। গর্ব করা বন্ধ করুন। দ্বিতীয় কাজ, আল্লাহর শরীয়ত আমাদের গুনাহকে প্রকাশ করে দেয়। কেননা শরীয়তের কারণেই মানুষ গুনাহের বিষয়ে চেতনা লাভ করে। শরীয়ত একটি এক্সরের মতো। রেডিওগ্রাফি কোনো ভাঙা হাড় বা ক্ষয় হয়ে যাওয়া দাঁতের ছবি প্রকাশ করতে পারে, কিন্তু তা মেরামত করতে পারে না। একইভাবে গুনাহের কারণে তার দৃষ্টিতে কোনো মানুষই সৎ নাই। দশ আজ্ঞা বা শরীয়ত একজন গুনাহাগারের কাছে একটি আয়নার মতো, যা তার নোংরা মুখকে প্রকাশ করে। আয়না শুধুমাত্র নোংরা দেখাতে পারে, কিন্তু তা দূর করতে পারে না। আল্লাহর আইন বা শরীয়ত আমাদের গুনাহকে প্রকাশ করে এবং কলুষিত করে, কিন্তু তা দূর করতে পারে না। কয়েক বছর আগে আমি সেনেগালের একটি রোমান ক্যাথলিক মাধ্যমিক স্কুলের গণিত শিক্ষককে আল্লাহর শরীয়তের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিলাম। তার জন্য এটি ছিল একটি বেদনাদায়ক আবিষ্কার। তার কণ্ঠে হতাশা নিয়ে তিনি বললেন, ঠিক, তাহলে দেখা যায় যে দশ আজ্ঞা বা শরীয়ত আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা আল্লাহ যিনি পবিত্র এবং গুনাহের বিচারক তার সামনে অসহায় গুনাহাগারের মতো, এবং আমরা আমাদের ভালো কাজের দ্বারা নিজেদেরকে রক্ষা করতে পারি না, অথবা আমাদের মোনাজাত ও রোজা দিয়ে রক্ষা করতে পারি না। তাহলে কিভাবে আমরা আল্লাহর সামনে গ্রহণযোগ্য হতে পারি? এর সমাধান কি? শরীয়তের তৃতীয় কাজ, আল্লাহর শরীয়ত আমাদেরকে আল্লাহর সমাধানের দিকেই নির্দেশ করে। যেভাবে কোনো হাসপাতালের এক্সরে ফিজিশিয়ান মানুষকে তার ভাঙা পায়ের জন্য একজন যোগ্য ডাক্তারের দিকে নির্দেশ করেন, যিনি তার ভাঙা হাড় জোড়া দিতে পারেন, ঠিক তেমনি করে শরীয়ত এবং নবীরা আমাদেরকে সেই ডাক্তারের দিকে শুধুমাত্র নির্দেশ করেন যিনি আমাদেরকে শরীয়তের অভিশাপ থেকে মুক্ত করতে পারেন। গালাথীয় ৩:১৩। আমরা তার সম্পর্কে খুব শীঘ্রই শুনতে পাব। সাহায্য, আপনি যদি ডুবে যেতে থাকেন আর সেখানে কাছেই যদি কেউ আপনাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে এমন কেউ থাকে, তাহলে আপনি কি তার কাছে সাহায্য চাইবেন না? মৃত্যুজনক শাস্তি থেকে নিজেকে আপনি যে রক্ষা করতে পারেন না তা চিহ্নিত করতে পারা হল বিজয়ের প্রথম ধাপ। মানুষের সাহায্যের প্রয়োজন, সেই সাহায্য আল্লাহই একমাত্র করতে পারেন। সম্ভবত আপনি এই কথা বলতে শুনেছেন, আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে। এই প্রবাদটি হয়তো আমাদের জীবনের কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু যখন আমাদের গুনাহের ও রুহানিক মৃত্যুর বিষয় সামনে আসে তখন তার উল্টোটা সত্যি হয়। আল্লাহ তাদেরকেই সাহায্য করেন যারা জানেন যে তারা নিজেদেরকে সাহায্য করতে পারবে না। আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা স্বীকার করে যে তাদের একজন নাজাতদাতা প্রয়োজন। একটি জনপ্রিয় আফ্রিকান প্রবাদে বলা হয়েছে, এমনকি যদি কোনো কাঠের গুড়িকে অনেকক্ষণ ধরে পানিতে ডুবানো হয় তা কখনোই কুমির হয়ে যাবে না। তেমনিভাবে মানুষ তার কলুষিত চরিত্রের পরিবর্তন করতে এবং নিজেদের ধার্মিক করে তুলতে পারে না। কলুষিত, আদমের কথা চিন্তা করেন। আল্লাহ তাকে মাত্র একটি আইন বা নিয়ম দিয়েছিলেন, নেকিবদি জ্ঞানের গাছের ফল খাবে না। যদি আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তা মালিকের বাধ্য থাকতেন, তাহলে তারা চিরকাল ধরে বেঁচে থাকতে পারতেন এবং আল্লাহর সাথে একটি চমৎকার সম্পর্ক তৈরি করতে পারতেন, কিন্তু তা ঘটে নাই। আমাদের পূর্বপুরুষ নিয়ম ভাঙলেন এবং আল্লাহর সাথে তাদের সম্পর্ক ভেঙে গেল। গুনাহগার হিসাবে তারা তখন আল্লাহর কাছ থেকে লুকাতে চেয়েছিলেন। তারা লজ্জা অনুভব করেছিলেন এবং নিজেদের চেষ্টায় ডুমুর পাতা দিয়ে তাদের উলঙ্গতা ঢাকার চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ তাদের অন্বেষণ করলেন। তাদেরকে তার রহমত ও ন্যায় বিচার এক ঝলক দেখালেন এবং তার উপস্থিতি থেকে তাদের দূরে সরিয়ে দিলেন, যতক্ষণ না তিনি কোনো উপায় দিচ্ছেন তারা চিরকাল নির্বাসিত থাকবে। তারা নিজেদেরকে কলুষিত করলেন এবং তাদের পবিত্র সৃষ্টিকর্তা ও ন্যায় বিচারকের সামনে নিন্দিত হলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। পবিত্র আদম বাগান থেকে আদম ও হাওয়াকে বের করে দিতে আল্লাহর বিরুদ্ধে তাদের কয়টি গুনাহ করতে হয়েছিল? একটি মাত্র গুনাহ। তাদের পূর্বের করা কোনো ভালো কাজ বা নিজেদের প্রচেষ্টা তাদেরকে গুনাহের ফলাফল থেকে আলাদা করতে পারে নাই। ভালো কাজ হচ্ছে আল্লাহর স্বাভাবিক মানদণ্ড। যখন আদম গুনাহ করলেন, আল্লাহর দৃষ্টিতে তিনি আর ভালো রইলেন না। তিনি এমন হয়ে গেলেন যেমনটি এক গ্লাস বিশুদ্ধ পানির মধ্যে এক ফোঁটা সায়ানাইড দেওয়ার মতো। যদি আপনার কাছে এক গ্লাস বিষাক্ত পানি থাকে, তাহলে এর সাথে আরও বিশুদ্ধ পানি মিশালে কি এই বিষ দূর হয়ে যাবে? না। একইভাবে কোনো ভালো কাজ আমাদের গুনাহের সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে না। এমনকি যদি ভালো কাজ গুনাহ দূর করতে পারত, বাস্তবতা বা সত্যি হচ্ছে এটা যে আমাদের কোনো বিশুদ্ধ পানি নেই। এর অর্থ হল আমাদের গুনাহের স্বভাবের সাথে যা যুক্ত করা যায়। আল্লাহর দৃষ্টিতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাও ব্যর্থ। আদমের অন্তর গুনাহ দ্বারা কলুষিত ছিল, একইভাবে হাওয়ারও তাই। আমরা প্রত্যেকেই সেই একই কলুষিত উৎস থেকে এসেছি। নবী দাউদ আমাদেরকে আল্লাহর রায় দিয়েছেন। মাবুদ বেহেস থেকে নিচে মানুষের দিকে তাকিয়ে দেখলেন, দেখতে চাইলেন কেউ সত্যিকারের জ্ঞান নিয়ে চলে কিনা, দেখতে চাইলেন কেউ আল্লাহর ইচ্ছামতো কাজ করে কিনা। তিনি দেখলেন সবাই ঠিক পথ থেকে সরে গেছে, সবাই একসঙ্গে খারাপ হয়ে গেছে, ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। যবুর শরীফ 14:2-3। আমাদের দ্বিগুণ সমস্যা। ব্রিটিশ জেলে মৃত্যুশাস্তি প্রাপ্ত এক ব্যক্তি এক শতাব্দী পুরানো একটি গল্প একজন বলেছিলেন ব্রিটিশ জেলে সম্পর্কে। একদিন জেলখানার দরজা খুলে গেল এবং জেলার ভিতরে প্রবেশ করলেন। উঠে দাঁড়াও, আনন্দ করো, জেলার বললেন, রানী তোমাকে ক্ষমা করে দিয়েছেন। জেলারের কথায় সেই লোকটি কোনো আবেগ বা অনুভূতি দেখালেন না। তা দেখে তিনি অবাক হলেন, হেই, আমি তোমাকে বলছি আনন্দ করো। একটি দলিল ধরে কথাটি জেলার পুনরায় সেই লোকটিকে বললেন, এখানে তোমার ক্ষমার দলিল আছে, রানী তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এই সময় লোকটি তার জামা ছিঁড়ে ফেললেন এবং একটি ভয়ানক চাহনি দিয়ে বললেন, আমার শরীরে ক্যান্সার আছে যা আমাকে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে মেরে ফেলবে। যদি না রানী এই ক্যান্সারও দূর করতে না পারেন, তাহলে এই ক্ষমার পাত্রে আমার কাছে কোনো মূল্য নেই। লোকটি জানতেন যে তার ক্ষমার চেয়ে আরও বেশি কিছু করা দরকার ছিল। তার একটি নতুন জীবন দরকার ছিল। আদম বংশের প্রত্যেকেই এই কলুষিত লোকের মতো। পছন্দ করে গুনাহগার হওয়া এবং জন্মগতভাবে গুনাহ করা আমাদেরকে উভয় সংকটের মধ্যে ফেলে। আল্লাহর বিরুদ্ধে করা আমাদের গুনাহের জন্য ক্ষমা দরকার এবং আমাদের ন্যায় বিচার দরকার। আল্লাহর কাছ থেকে আখেরি জীবন দরকার, যা আমাদেরকে তার উপস্থিতির মধ্যে বাস করতে যোগ্য করে তুলবে। সংক্ষেপে এই হল আমাদের দ্বিগুণ সমস্যা। গুনাহ, আমাদের দোষী গুনাহগার। একমাত্র আল্লাহই পারেন আমাদের গুনাহের হাত থেকে রক্ষা করতে এবং আখেরি শাস্তির হাত থেকে রক্ষা করতে। আমাদের আল্লাহর ক্ষমা প্রয়োজন। আমরা রূহানিকভাবে উলঙ্গ। একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে তার ধার্মিকতার কাপড় পরাতে এবং আমাদেরকে অনন্ত জীবন দিতে। আমাদের আল্লাহর পরিপূর্ণতা দরকার। আমাদের গুনাহ এবং লজ্জা ঠিক করতে দ্বিগুণ নিরাময় দরকার, যা আমরা উৎপন্ন করতে পারি না। সুখবর হচ্ছে আল্লাহ ইতিমধ্যেই তা সরবরাহ করেছেন।